ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ভোট এলিট নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, তিন সিটির আসন্ন নির্বাচন এর কোনো ব্যত্যয় ঘটছে না।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতা পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে সব রাজনৈতিক প্রচার অভিযানে সরগরম কলকাতা মহানগরী।
তাছাড়াও থাকছে যুক্তরাষ্ট্র ভারত বিনিয়োগ সম্পর্কে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক সমাবেশ নিয়ে একটি সম্মেলন নিয়ে প্রতিবেদন। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে ইরান যে পরমাণু কর্মসূচির বিষয়ে সমঝোতায় আসতে রাজি হয়েছে, সে কারণেই তেহরানের কাছে বিমান আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের সম্ভাব্য বিক্রয়ের সব প্রতিবন্ধকতা তুলে নিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়ার টেলিভিশনে বার্ষিক প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে মিস্টার পুতিন এই মন্তব্য করেন। তেহরানকে পাঁচটি S-300 ক্ষেপণাস্ত্র প্রদানের জন্য রাশিয়া 2007 সালে $80 কোটি একটি চুক্তি সই করে, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় 2010 সালে রাশিয়া এই চুক্তি স্থগিত করে। সোমবার মস্কো এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে ইরানকে S-300 ক্ষেপণাস্ত্র হস্তান্তর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে না, তবে যুক্তরাষ্ট্র মনে করে যে ওই অঞ্চলে যেহেতু অস্থিরতা চলছে, সেহেতু এটা ক্ষেপণাস্ত্র বিক্রির উপযুক্ত সময় নয়। সাম্প্রতিক অভিবাসন বিরোধী সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে মিছিল করেছে। অভিবাসন বিরোধী সহিংসতায় 5 জন নিহত এবং হাজার হাজার লোক বাস্তুহারা হয়েছে। প্রায় 4,000 লোক ডারবানে মিছিল করার সময় বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা নিপাত যাক এবং একতাবদ্ধ আফ্রিকা চাই বলে স্লোগান দেয়। এতে সেখানকার অধিবাসী ছাত্রছাত্রী এবং স্থানীয় ধর্মীয় রাজনৈতিক নেতারাও যোগ দেন। জোহানেসবার্গের উপকণ্ঠে পুলিশ অভিবাসন বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস ছোড়ে। ওইসব বিক্ষোভকারী বিদেশি মালিকানাধীন দোকানগুলোতে আক্রমণ চালানোর চেষ্টা করছিল। দক্ষিণ আফ্রিকার ওই সহিংস হামলার লক্ষ্য ছিল বিদেশি নাগরিক, বিশেষত সোমালিয়া এবং ইথিওপিয়া থেকে আসা লোকজন। তারপর থেকে এই হামলার শিকার হয়েছে আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এতে অনেকেই সন্ত্রস্ত এবং হতাশ হয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে সশস্ত্র প্রহরায় বিভিন্ন তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বেকারত্ব এবং দারিদ্রের হার বৃদ্ধি পাওয়ায় অভিযোগ করা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকাবাসীদের বঞ্চিত করে চাকরিগুলো সব অভিবাসীরা পেয়ে যাচ্ছে। বাংলাদেশে যে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি হচ্ছে নানান রকমের। এই প্রতিশ্রুতি নিয়েই শুনুন মতিউর রহমান চৌধুরীর এই রিপোর্টটি।
ঢাকার জনসংখ্যা আসলে কত, সঠিক কোন তথ্য নেই কারো কাছে। কেউ বলেন 1 কোটি, কেউ বলেন 1.5 কোটি। তবে ভোটার কত তার হিসাব রয়েছে নির্বাচন কমিশনে। ঢাকা উত্তরে ভোটার হচ্ছেন 23 লাখ, দক্ষিণে 18,70,000। ভোট হতে যাচ্ছে 28 এপ্রিল। ভোটকে ঘিরে নানা নাটকীয়তা লক্ষ্য করা যাচ্ছে। সংসদ নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও অনেকটা দলীয়ভাবেই হয়ে থাকে। এখানেও আওয়ামী লীগ, বিএনপি, কেমন মেয়র চাই এ নিয়ে কথা বলেছিলাম কয়েকজন সমাজ সচেতন ভোটারের সঙ্গে।
জনগণের জন্য শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, নির্বাচিত হওয়ার পরে যে সঠিকভাবে কাজ করবে, একটি বাসযোগ্য শহর গড়ে তোলার জন্য যা করা দরকার সেটাই যারা করতে পারবে, কেমন মেয়র চাই।
আমি সৎ একটা ব্যক্তি, নির্বাচিত একটা মেয়র চাই, এছাড়া কিছু, এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মতো একটা মেয়র চাই।
একই পরিস্থিতি চট্টগ্রামে, সেখানে লড়াই হবে সাবেক মেয়র মঞ্জুরুল আলম ও আওয়ামী লীগ প্রার্থী আজব নাসিরের মধ্যে। সবাই চান বাসযোগ্য চট্টগ্রাম। 18,13,449 জন ভোটার তাদের মেয়র নির্বাচিত করবেন ব্যালটের মাধ্যমে। লক্ষণীয় হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের বেশিরভাগ ভোটার চুপ মেরে বসে আছেন। তারা আসলে কি চান বোঝা যাবে ভোটের দিনে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী। আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর নির্যাতনে শরীফ ও হাকিম নামে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। BSF এ সম্পর্কে দুঃখ প্রকাশ করেছে।
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে এক পতাকা বৈঠকে এর দুঃখ প্রকাশ করা হয়। নিহতদের স্বজন, উকিল ও গুলাব জানান, মঙ্গলবার গভীর রাতে শরীফ ও হাকিম সহ প্রায় 8-10 জন ভারত থেকে গরু আনতে যান। এসব ভারতের নিয়মিত ও টাকুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে হাকিম ও শরীফ সহ কয়েকজনকে ধরে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে ঘটনাস্থলে হাকিম মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বিজিবি চাঁপাইনবাবগঞ্জ 9 ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর শেখ মজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সীমান্তের 2 গরু ব্যবসায়ীকে নির্যাতন করে হত্যার প্রতিবাদ জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছর সীমান্ত এলাকায় কমপক্ষে 12 জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য মতে বছরের প্রথম 3 মাসে 8 বাংলাদেশিকে হত্যা এবং 16 জনকে অপহরণ করে নিয়ে যায় বিএসএফ। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রামপাল ও মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নির্মাণে পরিবেশ আইন লঙ্ঘন সহ ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
সংস্থাটি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ দুটি প্রকল্পে দুর্নীতির বিষয়ে গবেষণা প্রতিবেদনে বলেছে, প্রকল্প দুটির জন্য ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের টাকা পেতে 5-10% ঘুষ হিসেবে দিতে হচ্ছে। ক্ষতিপূরণের টাকা পেতে জেলা ও ইউনিয়ন পর্যায়ে ঘুষ নেয়ার চিত্র উঠে এসেছে গবেষণা প্রতিবেদনে। গবেষণায় বলা হয়, রামপাল প্রকল্পে প্রতি বছর প্রায় 79 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, তবে সুন্দরবনের উপর কি প্রভাব পড়বে তার কোনো উল্লেখ সমীক্ষায় নেই বলে বলা হয়েছে। টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন,
ওখানে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলছি, তারা অনেকেই কিন্তু অনেক ব্যাপারে সহযোগিতা দিতে পারছেন না।
রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হাতে নেয়ার পর থেকে দেশ ও বিদেশের পরিবেশবিদরা ও সংগঠন সুন্দরবনের উপর ক্ষতিকর প্রভাবের বিষয়ে প্রতিবাদ এবং এ প্রকল্প বন্ধের দাবি জানিয়ে আসছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কলকাতা পুরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে আজ সকল দলের প্রচারণায় সরগরম কলকাতা মহানগরী। 18 এপ্রিল নির্বাচন, গত কয়েকদিনের প্রচারণায় বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
দক্ষিণ কলকাতার সুকান্ত সেতু থেকে হাজিরা মোড় পর্যন্ত মহামিছিল কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। উত্তর কলকাতার শোভাবাজার থেকে সিপিআইএম নেতৃত্ব এক মহামিছিলের ডাক দেয়। সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব পুনরায় অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে, শাসক দলের কর্মীদের কাছে আক্রান্ত হচ্ছেন সিপিআইএম এর দলীয় কর্মীরা। শাসক দলের নেতৃত্ব এই অভিযোগকে অস্বীকার করেছেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, উন্নয়নকে হাতিয়ার করেই এবারের ভোটে তারা লড়ছেন। বিজেপি নেতা তথাগত রায় আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, এই রাজ্য বিহারের চাইতেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এদিকে কেন্দ্রীয় বাহিনী শেষ পর্যন্ত পুরো নির্বাচনে আসুক বা না আসুক, সেসব অভাব অভিযোগকে মাথায় নিয়েই নির্বাচন কমিশনও বদ্ধপরিকর নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করার কাজে। কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থীর সংখ্যা 1,075 জন, ওয়ার্ড সংখ্যা হচ্ছে 144টি, ভোট গ্রহণ হবে 4,704টি বুথে, ভোটদাতা 37,42,000। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতে 1977 সালে কয়েকটি দল মিলে যে জনতা পার্টি গঠিত হয়েছিল, অল্প কয়েক বছরে তা 6 টুকরো হয়ে গিয়েছিল। সেই 6টি দল আবারও একত্রিত হবার সিদ্ধান্ত নিয়েছে। এনিয়ে কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
6 দল হল সমাজবাদী পার্টি, জনতা দল ইউনাইটেড, জনতা দল সেকুলার, ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল, রাষ্ট্রীয় জনতা দল এবং সমাজবাদী জনতা পার্টি। নতুন দলের নাম, পতাকা ও প্রতীকের ব্যাপারে ঘোষণা হতে দেরি আছে। নাম হতে পারে সমাজবাদী জনতা দল, প্রতীক হবে সাইকেল, পতাকায় থাকবে সবুজ আর লাল রং। 6 দলের লোকসভায় 15 জন সাংসদ, রাজ্যসভায় 30 জন। বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কর্ণাটক বিধানসভাগুলিতে 6 দলের বিধায়ক 421 জন। সভাপতি থাকছেন মুলায়ম সিং যাদব। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর গোষ্ঠী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ভিয়েনায় পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে। আজ ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে আগামী 22 ও 23 তারিখে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এ মাসে আরও আগের দিকে চুক্তি যে রূপরেখা সম্পর্কে উভয় পক্ষই সহমত হয়েছিল সেটিকে চূড়ান্ত চুক্তিতে পরিণত করতে তারা কাজ করে যাবে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানকার একজন প্রখ্যাত সাংবাদিককে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলছে যে টুডে নামের সংবাদপত্রের প্রধান সম্পাদক ওলস বুজিনাকে কিয়েভে তার বাড়ির কাছে গুলি করা হয়। খবরে বলা হচ্ছে যে এই সাংবাদিকের ঘাতক দুজন মুখোশ পরা বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ এখনও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদেরকে ভারতের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানালেন ভারত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিনিয়োগ খাতে আগের সকল প্রতিবন্ধকতা দূর করে ভারতে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হয়েছে এমন মন্তব্য করে বুধবার ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সেলিম হোসেন ছিলেন সেখানে, বিস্তারিত শোনা যাক তার কাছ থেকে।
যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্যিক অংশীদারিত্ব বৃদ্ধি শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়ে বললেন, ভারতে আগে অনেক খাতে বেসরকারি এবং আন্তর্জাতিক বিনিয়োগ বন্ধ থাকলেও এখন স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের জন্য অনেক খাত উন্মুক্ত করা হয়েছে।
Recently, in the last few months, we've taken the step of opening our insurance in a big way. We've opened our defense sector in a big way. We've opened up railway infrastructure.
তিনি বলছিলেন, সম্প্রতি ইন্স্যুরেন্স, প্রতিরক্ষা, রেলওয়ে অবকাঠামো এবং রিয়েল এস্টেট খাত, যা আগে বাইরের বিনিয়োগকারীদের জন্য বন্ধ ছিল, এখন সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি বললেন, বিনিয়োগের ক্ষেত্রে সকল ধরনের বাধা এবং প্রশাসনিক ঝামেলা সহজ করে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। ভারতে বিনিয়োগকে আকর্ষণীয় করা হয়েছে, বিনিয়োগকারীদের জন্য ভারতে ব্যবসা করার পথকে সহজ করার সকল ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার। মোদী সরকারের আমলে গত এক বছরে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক বিষয়ে তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের দুই দেশ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক যেমন শক্তিশালী হয়েছে, তেমনি বাড়ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্ব। বলছিলেন, ভারত যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব ক্রমান্বয়েই বাড়ছে, দুপক্ষের মধ্যে সৃষ্টি হয়েছে দারুণ সহযোগিতার সম্পর্ক। ভারতে এখন প্রয়োজন প্রচুর বিনিয়োগের, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, অবকাঠামো, উৎপাদন, সকল ক্ষেত্রেই বিনিয়োগ বাড়ছে। অরুণ জেটলি বলেন, ভারতের জনসংখ্যা, বিশেষ করে কর্মক্ষম তরুণদের সংখ্যা দ্রুতই বাড়ছে, তাদের জন্য চাকুরির সংস্থান করা, দক্ষতা এবং শিক্ষার উন্নয়ন এই সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করা যাবে সে প্রশ্নে তিনি বললেন,
ফার্স্ট অবভিয়াস আনসার ইজ দ্যাট ইন্ডিয়াস ওন নরমাল ইন টার্মস অফ ইটস গ্রোথ রেট হ্যাজ টু টার্গেট এনিথিং ক্লোজ টু আ ডাবল।
বলছিলেন, অবশ্যম্ভাবী উত্তর হচ্ছে ভারতের প্রবৃদ্ধি কমপক্ষে 2 ডিজিটে উন্নত করতে হবে, আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় 5-7% প্রবৃদ্ধি যথেষ্ট নয়। আমি বিশ্বাস করি 9-10% প্রবৃদ্ধি ঘটানোর ক্ষমতা ভারতের রয়েছে এবং সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। প্রবৃদ্ধি কিভাবে বাড়ানো সম্ভব সে লক্ষ্যে ভারত সরকার কি করছে তা বলতে গিয়ে অরুণ জেটলি বললেন,
that we are very strongly strengthening all our regional, our state, provincial governments. Conventionally, we have been speaking and paying lip sympathy to a commonly used...
প্রথমত আমরা রাজ্যে রাজ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াচ্ছি। কোঅপারেটিভ ফেডারেলিজম খ্যাত ভারতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক বাড়ানো হচ্ছে, আর তার ফলে রাজ্য প্রশাসন থেকে কেন্দ্রীয় সরকারের তহবিলে দ্রুত আয় বাড়ছে। অরুণ জেটলি বললেন,
state after state is competing with each other. They are competing to move investments, they are competing to provide a better infrastructure, they are competing...
বলছিলেন, রাজ্যে রাজ্যে প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিযোগিতার চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। তারা বিনিয়োগ বাড়াচ্ছে, অবকাঠামোগত উন্নয়ন ঘটাচ্ছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় গড়ে তুলছে, আর এগুলো চলতেই থাকবে। তিনি বললেন, ভারত জুড়ে অবকাঠামোগত উন্নয়ন চলছে, প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে মহাসড়ক, রেলওয়ে এবং গ্রামীণ যাতায়াত ব্যবস্থা আর উৎপাদন খাতের উপর।
On manufacturing, because that's where the jobs are good.
বলছিলেন, উৎপাদন খাতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কারণ সেখান থেকেই চাকুরির সংস্থান হবে। অরুণ জেটলি আশা করেন, 2021 সাল নাগাদ কর্মক্ষম তরুণ জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে নানা খাতে বিনিয়োগ ও অন্যান্য উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে এবং ভারত সকল বাধা অতিক্রম করে অর্থনৈতিক শক্তি হিসাবে নিজের অবস্থান সুনিশ্চিত করতে সক্ষম হবে। এর আগে দিনব্যাপী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ভারত দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্বক্ষেত্রের বিশেষজ্ঞরা।
নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে গোপন সরকারি ফাইলের তথ্য প্রকাশে আনবার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেনে নেওয়ার আভাস দিয়েছেন নেতাজি পরিবারের এক সদস্যকে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা প্রতিবেদক গৌতম গুপ্ত।
নেতাজি সুভাষচন্দ্র বসুর রহস্যময় অন্তর্ধান ও তার পরিণতি সম্পর্কে ভারত সরকারের কাছে 150টিরও বেশি গোপন ফাইল রয়েছে। সম্পর্কে নেতাজির নাতি সূর্যকুমার বসু বার্লিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জার্মানি সফরের সময় মঙ্গলবার তার সঙ্গে দেখা করে ওই ফাইলগুলির তথ্য প্রকাশ্যে আনবার অনুরোধ জানান। আধ ঘন্টার এই বৈঠকের শেষে সূর্যবাবু জানিয়েছেন ফাইলগুলির বিষয়ে নতুন করে খতিয়ে দেখবার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী। তাঁর আশা, এতদিন পরে হলেও এবার ফাইলগুলির সব তথ্য প্রকাশ্যে আসবে। ওদিকে কলকাতায় সূর্যবাবুর ভাই চন্দ্রকুমার বসুর দাবি, পশ্চিমবঙ্গ সরকারের কাছেও নেতাজির বিষয়ে 64টি গোপন ফাইল রয়েছে, কিন্তু সেগুলিকে প্রকাশ্যে আনার অনুরোধ জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ব্যবস্থা নেননি। তবু পরিবারের আশা, নেতাজির অন্তর্ধান রহস্যের হয়তো উন্মোচন ঘটতে পারে অন্তর্ধানের 7 দশক পরে। প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া থেকে তেমনই মনে হয়েছে তাদের। ফাইল নিয়ে গোপনীয়তার পেছনে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুভাষচন্দ্র ভীতি দায়ী বলে বসু পরিবারের ব্যাখ্যা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। অত্যাধুনিক বায়ু খামারের টার্বাইনগুলোকে একটি করে ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয়। এক একটি ইউনিটে সাধারণত 100টি করে টার্বাইন থাকে। তবে টার্বাইনের ভেতরে মাঝে মধ্যে এলোপাথারি বাতাসের আলোড়ন সৃষ্টির ফলে বায়ু খামারের শক্তি উৎপাদনের ক্ষমতা হ্রাস পায়। এ সম্পর্কে আমাদের সংবাদদাতা জর্জ পুটিচের রিপোর্ট থেকে বিস্তারিত শোনাচ্ছেন তাহিরা কিবরিয়া।
বায়ুশক্তি সস্তা এবং টেকসই, আর সে কারণে বিশ্বব্যাপী বায়ুশক্তি উৎপাদন খামারের সংখ্যাও দিন দিন বেড়ে চলেছে। আমেরিকার জ্বালানি বিভাগের মতে, দেশের মোট বিদ্যুৎ সরবরাহের 5% বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বায়ুচালিত টার্বাইন থেকে। বায়ুকলে যে টার্বাইন থাকে তার স্বাভাবিক কর্মক্ষমতা গড়ে প্রায় 50%। তবে টার্বাইনের ভেতরেও মাঝে মধ্যে এলো পাথারি আলোড়ন সৃষ্টি হয়, এর ফলে বায়ু খামারে শক্তি উৎপাদন কমে যায়। একটি টার্বাইনের ভেতরে 3টি স্তরে ব্লেড লাগানো থাকে। বিজ্ঞানীরা দেখেছেন ব্লেডগুলো ঘোরার কারণেই বাতাসের একটি গতিপথ সৃষ্টি করে। তবে টার্বাইনের ব্লেডগুলো সবসময়ই যে একই দিকে ঘোরে বা একই দিকে বাতাস সঞ্চালন করে তা কিন্তু নয়। কখনো কখনো এলোমেলোভাবে ঘুরতে শুরু করে, আর এর ফলে টার্বাইনের কার্যকারিতা ব্যাহত হয় এবং বায়ুশক্তি তৈরির ক্ষমতা কমে যায়। ন্যাশভিলের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বায়ুকলে যে বিপরীতমুখী বা অত্যন্ত ক্ষতিকর সঞ্চালন হয় তা কমানোর জন্য বিভিন্ন উপায় খুঁজে বার করার চেষ্টা করছেন। প্রকৌশল বিভাগের প্রফেসর ডাগ অ্যাডামস হচ্ছেন প্রধান গবেষক। তিনি বললেন, টার্বাইনের ব্লেডগুলোতে সেন্সর বা সংকেত প্রদানকারী যন্ত্র সেটা দেওয়া হয়েছে। গবেষক অ্যাডামস বললেন,
We use that sensor to track the motion, to do motion tracking of the blade, but also monitor what we call the dynamic response. So every
বায়ুকলের পাখা থেকে উৎপাদিত গতি বোঝার জন্য আমরা সংকেত প্রদানকারী যন্ত্র ব্যবহার করেছি। এই গতি আমরা বোঝার চেষ্টা করছি। প্রতিটি ব্লেড কোন দিকে ঘুরছে তার দিকে আমরা খেয়াল রাখছি। একটি টারবাইন অন্যদিকে ঘুরতে শুরু করলে অন্যগুলো আগেরটির দিকে ঘুরতে শুরু করে।
গবেষক অ্যাডামস বলেন, সেন্সরের মাধ্যমে কম্পিউটার তথ্য উপাত্ত সংগ্রহ করবে এবং বায়ুকলের পাখা কোন দিকে বা কি গতিতে ঘুরবে সেটাও কম্পিউটার নিয়ন্ত্রণ করবে। পাখাগুলোর মধ্যে সমন্বয় না থাকার কারণে আগে যে কম শক্তি উৎপাদন হতো সেটা আর হবে না, এবং পাখাগুলো এলোমেলোভাবে ঘোরার কারণে যন্ত্রে যে ক্ষতি হতো সেটাও বন্ধ হবে। এই প্রক্রিয়ায় উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুতে আমেরিকার মুদ্রায় 2-3 সেন্ট সাশ্রয় হবে। আপাতদৃষ্টিতে এই অর্থ খুব কম মনে হলেও টারবাইন কার্যক্রমের ক্ষেত্রে এর পরিমাণ প্রচুর। গবেষক অ্যাডামস বললেন,
That is a game changer from a standpoint of the viability of wind energy. It starts to be absolutely competitive with
বায়ুশক্তির সম্ভাবনার দিক থেকে এ এক বিরাট পরিবর্তন। বর্তমানে আমরা জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীল হলেও এই শক্তি এখন এর সম্পূর্ণ পরিপূরক হয়ে উঠতে পারে।
অ্যাডামস বললেন, বায়ুখামারের বায়ু তৈরির কলগুলোকে ছোট ছোট ইউনিটে ভাগ করতে হবে এবং একটি ইউনিটের সবগুলো বায়ুকলের টারবাইনগুলোর মধ্যে সমন্বয় ঘটিয়ে আমরা আরো অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারব এবং 10 বছরের মধ্যে এই উৎপাদন ক্ষমতার কোনো পরিবর্তন ঘটবে না।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন NTV-তে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এবারে রয়েছে যুব সংবাদ। আমেরিকার হাইস্কুলের সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা অংশ নিল ইন্টেল সায়েন্স সার্চে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তারা অসাধারণ সব অবদান রেখেছে। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার $150,000। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের প্রতিবেদন শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া। প্রতিবছর ক্যান্সার, যক্ষা ও ইবোলায় হাজার হাজার মানুষ মারা যায়, আর কম্পিউটার প্রযুক্তির সাথে জৈব রসায়নের যোগসূত্র স্থাপনের মাধ্যমে 17 বছরের অন্বিতা গুপ্ত এই ধরনের রোগের মোকাবেলায় নতুন ওষুধ খুঁজে পেয়েছে, আর সে পেল এই প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কার, যার মূল্য $35,000। অন্বিতা গুপ্ত বলল,
So I've actually found four new tuberculosis drugs. They're natural compounds. They've been screened from the...
সে বলছিল, আমি আসলে যক্ষার 4টি নতুন ওষুধের খোঁজ পেয়েছি। এই ওষুধের উপাদানগুলো সবই প্রকৃতিজাত, এসেছে চীনের কাছের এক সাগর থেকে। ওদিকে এমিলি অ্যাশকিনের ত্বকের ক্যান্সার সারানোর চেষ্টা নিয়ে কাজ করছে। সে এমন একটি ব্যবস্থা গ্রহণ করেছে যার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করা হবে মেলানোমা সারানোর কাজে। মেলানোমা ত্বকের সবচেয়ে কঠিন ধরনের ক্যান্সার। এমিলি অ্যাশকিন বলল,
I discovered how to make the cancer cells more recognizable to the killer T cells.
সে বলছিল, কিমোথেরাপি চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে কিভাবে ক্যান্সার কোষ শনাক্ত করার ক্ষেত্রে টি কোষকে আরও শক্তিশালী করে তোলা যায় তা আমি আবিষ্কার করেছি। মশাবাহিত রোগ ম্যালেরিয়া, সময় মতো ম্যালেরিয়া ধরা পড়লে জীবন বাঁচানো সহজ হয়। স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ম্যালেরিয়ার পরজীবী এবং অন্যান্য রক্তবাহিত অণুজীব শনাক্ত করা যায় তা বের করল তনয় ট্যান্ডেন। তনয় এক ধরনের স্বল্পমূল্যের অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছে যা স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত করে এই কাজটি করা যায়। তনয় বলল,
The thing that I was targeting this towards is that in rural areas, you know, there's devastating parasite mortality rate.
She bolchil, ami ashole gramancholer kotha mathay rekhe kaj korchi. Onujiber akromone sheshob elakay onek lok pran haray karon shomoy moto rog shonakto kora jay na. Adhunik projukti byabohar kore high school e chhatro chhatrira bigyaner jogote nana obodan rakhche. Er age ei protijogitay jara bijoyi hoyeche tader modhe emono oneke achen jara porobortite Nobel puraskar peyechen. এবারে রয়েছে মিতালী রাশোর। আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগেই বলে নিচ্ছি যে অনেক শ্রোতাই আমাদের নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। 1422 সাল আপনাদের সবার জন্যই শুভ হোক। সবার নাম আলাদা আলাদাভাবে বলতে পারছি না এই মুহূর্তে, হাতে যে কটি নাম আছে চিঠিতে সেটাই বলছি। ইমেলে শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ হায়দারুল ইসলাম উথালিবাজার চুয়াডাঙ্গা বাংলাদেশ থেকে, দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে, নাসরিন হুদা বিদ্ধি ঢাকা থেকে, এবং মিরান্ডা চৌধুরী গুয়াহাটি অসম থেকে। আপনি আপনার ফোন নাম্বার পাঠিয়েছেন ভাই, আপনাকে পরে টেলিফোন করব। তবে একটি চিঠি আমি বেছে নিয়েছি আজকে বিশেষভাবে পড়ার জন্য। হুমায়ুন রেজা লিখেছেন কৃষ্ণনগর ঝিকরগাছা যশোর থেকে। হুমায়ুন রেজা, আপনাকে টেলিফোনে চেষ্টা করেছিলাম, পাইনি, আপনার সাথে পরে কথা বলবো, তবে আপনার চিঠি থেকে আমি না পড়েই পাচ্ছি না, অন্য শ্রোতারাও শুনবেন এবং তারা এটা মনোযোগ দিয়ে শুনুন। অনেকে আমাকে প্রশ্ন করেন, হুমায়ুন রেজা লিখছেন, সবসময় রেডিও শুনে কি পাও? উত্তরে ছোট্ট করে বলি, মনে প্রশান্তি খুঁজে পাই। সাথে সাথে সবাইকে রেডিও শুনতে উৎসাহিত করে বলি, জীবন চলার পথে মানসিক অশান্তি, উৎকণ্ঠা, অবসাদ ও বিড়ম্বনার হাত থেকে মুক্তি পেতে, মুক্ত মনে পথ চলতে ও জ্ঞানের পরিধি বিস্তারে রেডিওর বিকল্প কিছু নেই। রেডিও শুনুন, দেখবেন প্রশান্তিতে আপনার মন ভরে উঠেছে। চমৎকার লিখেছেন আপনি, আমার নিজেরই প্রশান্তিতে মনটা ভরে উঠছে। প্রবীণ বয়স্ক, আপনি আরও লিখছেন, প্রবীণ বয়স্কদের সঙ্গে এখন আর কেউ মিশতে চায় না, কথা বলতে অনীহা প্রকাশ করে। তাই তো এই বাস্তবতাকে মেনে নিয়ে অবসর জীবনে নিঃসঙ্গ একাকিত্বের দুঃসহ যন্ত্রণা থেকে একটুখানি স্বস্তি পেতে রেডিওকে একমাত্র বিশ্বস্ত বন্ধু হিসেবে কাছে টেনে নিয়েছি। তো শ্রোতারা, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে হুমায়ুন রেজা কী বলতে চেয়েছেন। আপনারা আপনাদের যে কোনো অঞ্চলেই থাকুন, আপনারা শ্রোতা সংঘ গড়ে তুলুন, রেডিও শুনুন, ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান শুনুন এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিন মনের এই প্রশান্তি। আজকে চিঠিপত্রের জবাবের আসর এ পর্যন্তই।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে ইরান যে পরমাণু কর্মসূচির বিষয়ে সমঝোতায় আসতে রাজি হয়েছে সে কারণেই তেহরানের কাছে বিমান আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য S-300 এয়ার ডিফেন্স সিস্টেমের সম্ভাব্য বিক্রয়ের সব প্রতিবন্ধকতা তুলে নিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়ার টেলিভিশনে বার্ষিক প্রশ্ন উত্তরের অনুষ্ঠানে মিস্টার পুতিন এই মন্তব্য করেন। তেহরানকে 5টি S-300 ক্ষেপণাস্ত্র প্রদানের জন্য রাশিয়া 2007 সালে $80 কোটি একটি চুক্তি সই করে, তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় 2010 সালে রাশিয়া এই চুক্তি স্থগিত করে। সোমবার মস্কো এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক অভিবাসন বিরোধী সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার লোক দক্ষিণ আফ্রিকায় ডারবান শহরে মিছিল করেছে। অভিবাসন বিরোধী সহিংসতায় 5 জন নিহত এবং কয়েক হাজার লোক বাস্তুহারা হয়েছেন। প্রায় 4,000 লোক ডারবানে মিছিল করার সময় বিদেশিদের বিরুদ্ধে ঘৃণা নিপাত যাক এবং একতাবদ্ধ আফ্রিকা চাই বলে স্লোগান দেয়। এতে সেখানকার অধিবাসী, ছাত্রছাত্রী এবং স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতারা যোগ দেন। প্রায় 2 মাসের অজ্ঞাতবাস শেষে দিল্লি ফিরলেন কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী। দলীয় সূত্র জানাচ্ছে রবিবার কংগ্রেসের সমাবেশে ভাষণ দেবেন রাহুল। এ সম্পর্কে রয়েছে কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
স্বেচ্ছা নির্বাচনে ঠিক কোথায় ছিলেন রাহুল তা জানা নেই। তিনি অবশ্য থাই এয়ারওয়েজ এর উড়ানে ব্যাংকক থেকে দিল্লিতে এসেছেন। রাহুলের অনুপস্থিতি নিয়ে কংগ্রেস দল যেমন অস্বস্তিতে, বিরোধীরা বিদ্রুপ কম করেননি। সোনিয়া গান্ধী যখন নেতৃত্ব দেওয়ার দায়িত্ব রাহুলের ওপর নষ্ট করে নিজে সরে যেতে চান, তখনই রাহুলের হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় প্রশ্ন উঠেছে, রাহুল কি কংগ্রেস দলের সভাপতি হতে আদৌ ইচ্ছুক? রাহুল কি যোগ্য? অনেক প্রবীণ নেতাই এখন প্রকাশ্যে বলছেন বরং সভানেত্রী থেকে যান সোনিয়াই। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানকার একজন প্রখ্যাত সাংবাদিককে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলছে যে টুডে নামের সংবাদপত্রের প্রধান সম্পাদক ওলস বুজিনাকে কিয়েভে তার বাড়ির কাছে গুলি করা হয়। খবরে বলা হচ্ছে যে এই সাংবাদিকের ঘাতক দুজন মুখোশ পরা বন্দুকধারী গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ এখনও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ইরান এবং বিশ্বের শক্তিধর দেশগুলোর গোষ্ঠী ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী সপ্তাহে ভিয়েনায় পরবর্তী পর্যায়ের আলোচনা শুরু করতে যাচ্ছে। আজ ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করে যে আগামী 22 ও 23 তারিখে এই আলোচনা অনুষ্ঠিত হবে। এ মাসে আরও আগের দিকে চুক্তির যে রূপরেখা সম্পর্কে উভয় পক্ষেই সহমত হয়েছে সেটিকে চূড়ান্ত চুক্তিতে পরিণত করতে তারা কাজ করে যাবে।
আর এ সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন ড্যান ক্র্যাফটন। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.